أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম সাল্লি আলাইহি আল্লাহুম বারিক আলাইহি। আহাদা, আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি মুখে ভর দিয়ে উপুড়হে চলে সেই ব্যক্তি অধিক হেদায়াত প্রাপ্ত বা অধিক সঠিক রাস্তা প্রাপ্ত। না আম্মাই ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতি মুস্তাকিম, অথবা ওই ব্যক্তি যেই ব্যক্তি সোজা হয়ে চলে সরল পথের উপর। এত সরল পথ মানে সোজা পথ, আর সোজা পথের ওপর সে বাঁকা হয়ে চলে না বরং সোজা হয়ে চলে, দুই পায়ে চলে এবং সোজা হয়ে চলে, সেই ব্যক্তি বেশি ভালো সঠিক পথে আছে, ভালো অবস্থায় আছে। না ওই ব্যক্তি যে ব্যক্তি এক তো মুখের ভরে চলে, মুখে ভর দিয়ে উপুড় হয়ে আর বাঁকা হয়ে চলে, সে কোন ব্যক্তি বেশি সঠিক পথে আছে বা ভালো অবস্থায় আছে। স্বাভাবিক এই যুক্তি যদি কারো কাছে জিজ্ঞাসা করা হয় যে কে ভালো পথে আছে, সবাই বলবে যে ব্যক্তি সোজা পথে চলে এবং সোজা হয়ে চলে, সাওয়িয়ান আলা সিরাতি মুস্তাকিম, সে সঠিক পথে। এটি হচ্ছে মুমিনের অবস্থা। মুমিন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তা, যেই রাস্তা আল্লাহ পাক তার কাছে চাইতে পাঁচ ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে আদেশ করেছেন, ফরজ আদেশ, সুরাতুল ফাতিহা, যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, নামাজ হয় না ওই ব্যক্তির যে ব্যক্তি সূরা ফাতিহা ফাতিহাতুল কিতাব পড়ে না। এই ফাতিহাতুল কিতাব, তাহলে সূরা ফাতিহা পড়া নামাজের রুকন ফরজ। আর যাতে আপনি তাহলে আল্লাহ পাকের কাছে এই দোয়া করতে আপনি ফরজ আদেশ আপনার উপর হয়েছে বাধ্য। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যারা এই সিরাতে মুস্তাকিম সরল পথে সোজা হয়ে চলে সে হচ্ছে মুমিন। আর যে ব্যক্তি মুখে ভর দিয়ে উপুড় হয়ে চলে সেটি হচ্ছে কাফের উদাহরণ, বাঁকা রাস্তা, যেখানে বক্র পথ আছে বাঁকা রাস্তা আছে সেই দিকে চলে। দুনিয়াতে কাফের দৃষ্টান্ত এইরকম, সব সময় বাঁকা চিন্তা করে, বাঁকা আমল করে, বাঁকা বিশ্বাস রাখে, বাঁকা পথে চলে, ভুল পথে চলে, পাপের পথে চলে, শিরকের পথে চলে, কুফরির পথে চলে, পাপের পথে চলে। আর মুমিন ব্যক্তিকে যখনই আল্লাহর কথা বলা হয়, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়, সোজা পথে চলতে থাকে। এটি উদাহরণ হচ্ছে মুমিন কাফের, দুনিয়াতে যেমন তেমনই আখেরাতে পরে কলে এইরকম উদাহরণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আছে, মুসনাদে আহমদে হাদিস আছে, তিরমিজিতেও হাদিসটি আছে, যে হাদিস আছে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কিয়ামতের দিনে হাশর করবেন, মানে বিচার দিবসে জমা করবেন, সমবেত করবেন তিন রকম ভাবে। ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতে সালাসাতু আসনাফ, তিন রকম ভাবে। এক দল হচ্ছে মাশিয়া, আল্লাহর কাছে হাসর হবে, হাসর মাঠে আসবে, পায়ে হেঁটে আসবে, সোজা হেঁটে আসবে। আর এক দল আসবে রাকেবান বা রুকবান, সওয়ারিতে চড়ে আসবে। আর এক দলের কথা বলা হয়েছে যে আলা ওজুহে, মুখের ভরে হাঁটবে, পায়ে হাঁটবে না মুখে হাঁটবে। কাফেরদের অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন দুনিয়াতে এবং আখেরাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই হাদিস প্রমাণ করে। সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, মুখে ভরে ভর দিয়ে আবার চলতে পারবে? মুখের ভরে কি করে চলবে মানুষ? আরে পায়ে হাঁটছি, বুঝতে পারছি যে দুটো পা একটা ধাপ দিচ্ছে, এক পা বাড়ছে আর এক পা বাড়ছে, রাস্তা এগিয়ে যাচ্ছে, তো মুখের ভরে কি করে চলবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের উত্তরে বললেন যে আল্লাহ পাক দুই পায়ে চলার ক্ষমতা দান করেছেন, যদি আপনার পায়ে ক্ষমতা না থাকতো চলে চলতে পারতেন? প্যারালাইসিসের রোগী পা নেই, পা আছে চলতে পারেন। যে জমিন স্থির না হইত, যদি ধরে নেন যে পৃথিবী ঘুরছে, সায়েন্সের এটাও তো বলছে, কেউ বলছে পৃথিবী ঘুরে, কেউ বলছে সূর্য ঘুরে, তাই না? ধরে নেন পৃথিবী ঘুরে, যদি এই ঘোরাটা যদি অনুভূত হইতো আর ঘুরতেই আছে চলতে পারতে? আপনাকে আমাকে স্থির মনে হচ্ছে, জমিনের উপরে চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি পায়ে চলার শক্তি দিয়েছেন, তিনি কি মুখের ভরে চলার শক্তি দিতে পারেন না? অবশ্যই পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস বলছেন যে কাইফা ইউশারুন নাসু আলা উজুহিম, সাহাবারা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, মানুষকে মুখের ভরে কি করে হাসর করা হবে, মানে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে? অর্থাৎ কাফেরদের। ফাকাল আলাইসাল্লাহু আমশাহুম আলা আরজুলিহিম কাদিরান আলা ইয়ামশিয়াহুম আলা উজুহিহিম, যে আল্লাহ ক্ষমতাবান যে মানুষকে পায়ে চলার শক্তি দিয়েছেন এবং এই পায়ে চলার শক্তি দয় তিনি ক্ষমতাবান, তিনি কি শক্তিবান নন, ক্ষমতাবান নয় যে মানুষের মুখের ভরে চলে শক্তি দেবে, চলবে? পেটে ভর দিয়ে যদি অনেক জীব জন্তু চলতে পারে তাহলে কি মুখের ভরে চলতে পারবে না? আল্লাহ পাক রব্বুল আলম ইচ্ছা করলে অবশ্যই পারবে। তো আল্লাহ পাক রব্বুল আলম এই আয়াতে কাফের এবং মুসলিমের উদাহরণ পেশ করেছেন। সুতরাং আমাদেরকে সোজা পথে চলতে হবে। সোজা পথ হচ্ছে আল্লাহ প্রদত্ত পথ, যেই পথ নিয়ে এসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যা কোরআন এবং হাদিস দ্বারা স্পষ্ট। এইরকমই মুসলিম উম্মতে যারা বিদাতপন্থী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের রাস্তায় চলতে চায় না, ওদেরকে যদি বলা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এইরকম ভাবে নামাজ পড়া আছে, এইরকম ভাবে করা আছে, তখন অনেকে তাদের বুজুর্গানের দিনের দোহাই দেয়, বড়দের দোহাই দিয়ে থাকে। এটা হচ্ছে কিসের উদাহরণ? আফামাইয়ামসি মুকিব্বান আলা ওয়াজহি আম্মাইয়াহদি সাওয়িয়ান আম্মাইয়ামসি সাওয়িয়ান আলা সিরাতিল মুস্তাকিম। সোজা পথে চলার জন্য বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ হচ্ছে এইরকম, তার নামাজের ক্ষেত্রে, তার ওযুর ক্ষেত্রে, তার আমলের ক্ষেত্রে, কিন্তু না, সে বাঁকা পথে চলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পথ ছেড়ে দিয়ে অন্য কোনো পথে চলাই হচ্ছে মুকিব্বান আলা ওয়াজহে, মুখের ভরে চলা, বাঁকা হয়ে চলা। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন সোজা পথে চলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তায় চলার। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিছু কুদরতের কথা বয়ান করেছেন। আল্লাহ পাক পৃথিবীতে যদি এই নিয়ামতগুলি দান করে থাকেন যাতে তার কোনো অংশীদার নেই, তাতে যদি এসব ক্ষমতা দিয়ে থাকেন তাহলে তার শুকরিয়া আদায় করা উচিত, প্রথম কথা আল্লাহ পাক বলেছেন। এবং যে আল্লাহ এই অঙ্গ প্রত্যঙ্গে এই ক্ষমতা দান করেছেন তিনি কি আবার পুনরায় তোমাদেরকে জীবিত করতে পারবেন না? এই কথা দলিল হিসাবে পেশ করে আল্লাহ পাক রব্বুল আবার কিয়ামতের কথা উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুল হুয়াল্লাযী আনশাকুম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, হুয়াল্লাযী আনশাকুম, আল্লাহ সেই সত্তার নাম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আনশাকুম মানে খালাকা, খালাকা মানে সৃষ্টি করা, আনশা ইউনশি মানে সৃষ্টি করা, তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা, এবং তোমাদেরকে দান করেছেন, যা আলা মানে করা, যা আলা মানে সৃষ্টি করা, যা আলা মানে দেওয়া, বিভিন্ন অর্থে যা আলা শব্দটি ব্যবহার হয়ে থাকে কোরআনে করিম ভাষায়। ওয়া জাআলা লাকুমুস সামআ, তোমাদের জন্য আল্লাহ পাক দিয়েছেন বা দান করেছেন শ্রবণ শক্তি, সামা শোনার শক্তি দান করেছেন। ওয়াল আবসার, বসরের জমা বহুবচন, দৃষ্টি শক্তি দান করেছেন, দেখার শক্তি দান করেছেন। ওয়াল আফএদা, ফুয়াদের জমা, ফুয়াদ মানে হচ্ছে কলব, হৃদয়, অন্তর, তাত্তালিউ আলাল আফএদা, আছে না কোরআনে কেমন ছোট্ট সুরাই, আফএদা ফুয়াদের জমা বহুবচন। তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তকরণ দান করেছেন, হৃদয় দান করেছেন, এসব আল্লাহ পাক দান করেছেন। আলিলাম মা তাস করুন, তবু তোমরা খুব অল্পই শুকরিয়া আদায় করো, এত অল্প লোকই শুকরিয়া আদায় করে, আর যারাও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে অল্পই করে। অনেক ফরজে গাফিলতি, সন্নতি তো গাফিলতি আছেই, হারাম থেকে নাজায়েজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে গাফিলতি আছে, ফরজেও গাফিলতি। আলিলাম মা তাস করুন, এক যদি দেখা যায় মানুষের সংখ্যা হিসাবে তাহলে অধিকাংশ মানুষ শুকরিয়া আদায় করে না, বরং আল্লাহ পাকের সাথে কুফরি করেছে। অশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহ বলছেন আল্লাহ আমার শুকরিয়া আদায় করো, আমার সাথে কুফরি করিও না। অধিকাংশ লোক কুফরি করেছে শিরকের মাধ্যমে, অস্বীকারের মাধ্যমে, অথবা এমন কিছু ছেড়ে দেওয়ার মাধ্যমে যা কুফরি তাক লিপ্ত করেছে। আর যারাই আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে তাদের মধ্যে আবার অধিকাংশ লোক অল্পই শুকরিয়া আদায় করে। আল্লাহ পাকের কথা বলছে, কারিলাম মা তাশকুরুন, অল্পই তোমরা শুকরিয়া আদায় করো। আল্লাহ পাকের নিয়ামতে যে শুকরিয়া আদায় হওয়া উচিত, প্রথম তার ফরজগুলি আদায় করতে হবে, তার প্রতি ঈমান নিয়ে এসে, এটা হচ্ছে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকতে হবে, এটি হচ্ছে আল্লাহ পাকের শুকরিয়া, কারণ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আমাকে এসব নিয়ামত দান করেছেন, সমস্ত নিয়ামত আল্লাহ পাকের। ওমা বিকুম মিন নিয়ামাতিন ফামিন আল্লাহ, আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেছেন তোমার উপর যা কিছু নিয়ামত হয়েছে তা ফামিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাকের শুকরিয়া যথাযথ এই হইতে হবে যে আল্লাহ যিনি সৃষ্টি করেছেন, যিনি আমাকে কান দিয়েছেন, যিনি আমাকে চক্ষু দিয়েছেন, যিনি আমাকে আমাকে হিতাহিত জ্ঞান দান করেছেন, ভালো মন্দের পার্থক্য করার আমাকে তৌফিক দান করেছেন, পাগল করেননি, খোড়া করেননি, বধির করেননি, বোবা করেননি, সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে তার হারামকৃত বস্তুগুলি থেকে, বিষয়গুলি থেকে, বেঁচে থেকে, নাজায়েজ থেকে বেঁচে থেকে, এবং ফরজ অজেব আদায় করার মাধ্যমে, তারপর সুন্নত মোতাবেক চলার মাধ্যমে, অপছন্দনীয় আপত্তিকর বিষয় থেকে বেঁচে থাকার মাধ্যমে, তোমরা খুব অল্পই শুকরিয়া আদায় করে থাকো। এখানে একটি লক্ষণীয় বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি নিয়ামতের কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাকের তো অনেক নিয়ামত আছে, তাই না? শরীরে যদি দেখেন শুধু তিনটি নিয়ামত আছে। আল্লাহ কোনটি নিয়ামতের কথা বলেছেন? প্রথম সামা, শ্রবণ শক্তির কথা। তারপরে আলবাসা আবসার, হ্যাঁ, দৃষ্টি শক্তির কথা আল্লাহ উল্লেখ করেছেন। তারপরে ওয়াল আফেদা, হৃদয়ের কথা, অন্তরের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। নাকের কথা উল্লেখ করলেন না, নাক বড় নিয়ামত। হাতের কথা আল্লাহ উল্লেখ করেননি, পায়ের কথা উল্লেখ করেননি। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলমিনের জবান আছে, জবানের কথা আল্লাহ পাক রব্বুল আলমিন উল্লেখ করেননি, যাতে স্বাদ গ্রহণ করছেন, যাতে আপনি কথা বলছেন, বাক শক্তি আছে, সেসবের কথা আল্লাহ পাক রব্বুল আলমিন উল্লেখ করেননি। কারণ আল্লাহ পাক সবগুলি নিয়ামত এখানে উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে যেগুলি সবচেয়ে বেশি উপকৃত হন, যেগুলি নিয়ামত দিয়ে, সেগুলি আল্লাহ পাক উল্লেখ করেছেন এখানে। শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে তার মধ্যে সবচেয়ে বেশি উপকৃত হয় মানুষ তার হৃদয় দিয়ে, ভালো মন্দের যাচাই বাছাই করে। আমি এই কাজটা দিনের ক্ষেত্রে তো আছে, দুনিয়ার ক্ষেত্রে নেন, এ দেশে যাব না যাব না, এই ব্যবসা করব না করব না, এই চাকরি থাকবো না থাকবো না, দেশে যাব না এখানেই থাকবো, তাই না? হৃদয় আল্লাহ ফাকর রব্বুল আলামিন দান করেছেন, অন্তর দান করেছেন, অল্প তা দিয়ে ভালো মন্দ বুঝছে, ভালোকে গ্রহণ করছেন। আপনার কোনো জায়গায় যদি আঘাত হয় তাহলে সেটা অনুভূতি হচ্ছে অন্তরে। এই অন্তরের মধ্যে রয়েছে ইমান, অন্তর থেকে আপনি শিরক কুফরিকে বের করেছেন, অন্তরে রয়েছে ভালোবাসা, যার জন্য আল্লাহ ভালোবাসা, আল্লাহ এবং রাসূলের ভালোবাসা, মুমিনের ভালোবাসা, হ্যাঁ, আত্মীয় স্বজনের ভালোবাসা, যাদের ভালোবাসার কথা আল্লাহ পাক বলেছেন। তাহলে এই অন্তর দিয়ে মানুষ অনেক বেশি উপকৃত হয়, উপকৃত হয় মানুষ এই দৃষ্টি শক্তি চক্ষু দিয়ে খুব বেশি, উপকৃত হয় মানুষ এই শ্রবণ শক্তি দিয়ে, হ্যাঁ, শোনার শক্তি দিয়ে। যত বিদ্যা হাসিল করে মানুষ, আমরা সকলে কিছু না কিছু পড়াশোনা করেছি, কেউ কম কেউ বেশি, সমস্ত পড়াশোনা ঢুকেছে কোনখান দিয়ে? হ্যাঁ, ওস্তাদের কাছে, স্কুলে পড়ে থাকলে আর মাদ্রাসায় পড়লে, হ্যাঁ, কোরআন পড়লেও আর হাদিস পড়লেও ঢুকেছে কান দিয়ে। কানের শক্তি না থাকতো কিছুই ঢুকতো না ভিতরে, শিক্ষার রাস্তা বন্ধ। এলম যে আলো আর অজ্ঞতা যে অন্ধকার, আপনি অন্ধকারে থেকে যেতেন, কান দিয়ে ঢুকেছে, অথবা এই চোখ দিয়ে ঢুকেছে, চোখ দিয়ে পড়েছেন, কিতাব দেওয়া হয়েছে, বই দেওয়া হয়েছে, পড়েছেন, পড়ার পরে, চক্ষু পড়ার পরে তখন কলবে নামিয়েছে ওই কথাগুলি, অন্তরে নামিয়েছে মুখস্থরা, কানে শুনেছেন, সে সরাসরি ওস্তাদের শোনেন, আর ক্যাসেটে শোনেন, সিডিতে শোনেন, যাতেই শোনেন, আজকালকার জামানায় যেখানে শোনেন না, ভালো শুনলেন না মন্দ শোনেন, ভালোটাকে নামিয়েছেন এবং অন্তরে গ্রহণ করেছেন, আর খারাপকে কানে দিয়ে শুনলেও তারপরে অন্তর বিবেক বিবেচনা করেছেন, না এটা খারাপ কথা, এটা খারাপ কাজ, সুতরাং এটা করা যাবে না, এটা মানা যাবে না। দেখেন কত উপকৃত হয়েছেন আপনি এবং আমি, আমরা সকলেই এই তিনটি নিয়ামত থেকে। আল্লাহ পাক এই তিনটি নিয়ামতের কথা উল্লেখ করে আল্লাহ তার এহসানের কথা উল্লেখ করেছেন, অনুগ্রহের কথা। তারপর আল্লাহ পাক ইরশাদ করছেন আর এক কুদরতের কথা, কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ, হে নবী আপনি বলে দেন, আল্লাহ তো সেই সত্তা যার ইবাদত হওয়া উচিত। এগুলি নিয়ামত আল্লাহ পাক এজন্য উল্লেখ করেছেন যে যিনি এই নিয়ামত দিয়েছেন তার ইবাদত করবে, তাকে সেজদা করবে, না অন্য কাউকে করবে, যিনি পেয়েছেন তোমার মত, তারা তো সৃষ্টি করেন। কেউ বলবে যে জিলানি আমাকে কান দিয়েছে, শোনার শক্তি দিয়েছে, জিলানি আমাকে হিতাহিত জ্ঞান দিয়েছে, জিলানি আমাকে আমার দৃষ্টি শক্তি দিয়েছে, একেবারে অন্ধ যাকে আল্লাহ পাক খতম আল্লাহ আলা কুলুব অন্তরে আল্লাহ পাক তালা মেরে দিয়েছে, সে বলতে পারে যে আমাকে সন্তান দান করেছে অমুক পীর, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, আল্লাহ পাক কোরআন কারীমের ইরশাদ করেছেন একটি আয়াতে, তারা কি এমনিতে সৃষ্টি হয়ে গেছে যেমন নাস্তিকরা বলে, আম হুমুল খালিকুন অথবা তারা সৃষ্টি করে? কোন মানুষ সৃষ্টি করেছে? কোন শক্তি সৃষ্টি করেছে কোন মানুষ? কুল হুয়াল্লাযী, হে নবী বলে দেন, হুয়াল্লাযী, সেই আল্লাহ, যাতে পাক আল্লাহ সেই সত্তা মাবুদ যিনি ইবাদতের হকদার, যারা আকুম ফিল আরদি, পৃথিবীতে যিনি তোমাদেরকে বিস্তৃত করে দিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন, যারা মানে ছড়িয়ে দেওয়া। একজনকে আল্লাহ সৃষ্টি করেন আদম আলাইহিস সালাম, দ্বিতীয় সৃষ্টি করলেন হাওয়াকে, তারপরে আল্লাহ পাক ছড়াতে 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 অসংখ্য মানুষকে ছড়িয়ে দিলেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে আয়াতগুলি পাঠ করা হয় আপনার সুন্নতি খুতবায়, তার মধ্যে একটি আয়াত আছে সূরা নিসার প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, মিন নাফসিন ওয়াহিদা, হ্যাঁ, এক ব্যক্তি থেকে, ও খালাকা মিনহা যাওজাহা, তার বিবিকে আল্লাহ সৃষ্টি করলেন, ও বাস্তা মিনহুমা, ওই দুইজন থেকে আল্লাহ পাক বাস্তা মানে ছড়িয়ে দেওয়া, যারা মানে ছড়িয়ে দেওয়ার বাস্তা মানেও ছড়িয়ে দেওয়া, বাস্তা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, বহু পুরুষকে আল্লাহ পাক পৃথিবীতে, কত পুরুষ মানুষ দুনিয়াতে, কত রকমের, কত রঙের, বেটে খাটো, শিক্ষিত অশিক্ষিত, চালাক নির্বোধ, অসংখ্য নারীদেরকে আল্লাহ পাক ছড়িয়ে দিলেন, বাস্তা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিয়ামতের কথা বলছেন যে আল্লাহ পাক সেই জাত যিনি জমিনে সৃষ্টি করেছে তোমাদেরকে, ওয়া ইলাইহি তুশারুন, যিনি তোমাদেরকে জমিনে ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক হাত ছাড়া হয়ে গেছো নাকি? আল্লাহ পাক এক জায়গাতে একজন দুজন মানুষ, দশজন ২০ জন ৫০ জন দু ৪০০ থাকলে সামলিয়েছিলেন, আর সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, কেউ জাপানে আছে, কেউ অস্ট্রেলিয়াতে আছে, কেউ ইউরোপে, কেউ আমেরিকায়, কেউ কানাডায় আছে। আল্লাহ পাকের ক্ষমতার বাইরে চলে গেছো নাকি? আবার আল্লাহ পাকে যখন আদেশ হচ্ছে, নির্দিষ্ট সময় শেষ হয়ে যাচ্ছে, তখন মালাকুল মওত যাচ্ছে, আবার আল্লাহর কাছে ফিরে আসতে হচ্ছে। ওয়া ইলাইহি তুশারুন, যে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন তার কাছেই তোমাদেরকে সমবেত হইতে হবে। হাশরের মাটির জন্য বলা হয়, হাশর মানে জমা করা, একত্রিত করা, সমবেত করা। বাংলা ভাষায় হাশরের মাঠ, হাশরের মাঠ এমন ব্যবহার হয়েছে যে বাংলার মতো হয়ে গেছে, কিন্তু হাশর মানে আসলে আরবি ভাষা, ওর মানে হচ্ছে একত্রিত করা, জমা করা, সমবেত করা। ওয়া ইলাইহি তুশারুন, এবং তার দিকেই বা তার কাছেই তোমাদেরকে সমবেত হইতে হবে। তাহলে তার কাছে সমবেত হইতে হবে, যে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন তার জন্য জমা করা সহজ, যে আল্লাহ সৃষ্টি করলেন না থেকে আবার ছড়িয়ে দিলেন, তিনি অবশ্যই তোমাদেরকে একত্রিত করতে পারবেন। এটি হচ্ছে কেয়ামত। যে কেয়ামতকে অস্বীকার করে থাকে, অনেক কাফের মুশরিক, আরবের মুশরিকরা অনেকে পরকালকে অস্বীকার করত, যদিও সকলে অস্বীকার করতো না, কিন্তু শুধু পরকালে বিশ্বাসী হয়েও নাজাত পাওয়া যাবে, কারণ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতে বিশ্বাসী হয়নি কোন কাফের মুশরিক। জাহেলিয়াতের জামানায়, নবী সাল্লামের জামানায় যদি মনে করে যে মরার পরে পরকাল আছে, আমরা ভালো কাজ তো করি, আমরা কিছু হজ করি, ভালো কাজ করি, কিন্তু তারা মোহাম্মদ রাসূলুল্লাহর রিসালাতের শাহাদাত মানতে রাজি হয়নি। তোমাকে রসুল কি করে মানবো? আরে রসুল বানিয়ে আল্লাহ কোন বড় নেতাকে বানাইতো? লাউলা নুসিল হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল কারিয়াতাইন আযীম, আল্লাহ পাক তাদের কথা উল্লেখ, তারা প্রস্তাব পেশ করেছিল, যদি নবী বানাইতে হয় আল্লাহ পাককে আরবে, তাহলে দুটো বড় শহর আছে মক্কা আর তায়েফ পাশাপাশি, আর এই দুই শহরের বড় বড় নেতারা আছে, তার মধ্যে কোন এক নেতাকে রসুল বানাইতো? ইয়াতিমকে আল্লাহ কেন নবী বানাইল? আল্লাহ বলছেন যে তোমরা ভাগ করবে না আল্লাহ ভাগ করবে? যিনি দান করছেন তিনি ভাগ করবেন, আহম ইয়াকসিমুন রাহমাত রব্বে, তোমার রবের রহমত ভাগ বন্টন করার অধিকারী তারা, আমি ভাগ করব, আমি দান করেছি, আমার মনোনয়ন, আমার বাছাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে তারা অনেকে অস্বীকার করত, বলছিলাম যে যারা অস্বীকার করেও নি আখিরাতকে, তারা নবীর রেসালাত মানেনি আর তাওহীদ মানেনি, লা ইলাহা ইল্লাল্লাহ মানেনি, তারা বলতো না এক এলা না, অনেক এলা আছে, আল্লাহ বড় সৃষ্টিকর্তা তিনি, কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য অনেক মাবুদের দরকার আছে, লাত উজ্জা মানাত উবাল এসবের প্রয়োজন আছে। এই কথাই যদি কোনো মাজারপন্থী কবর পূজারী বলে যে আল্লাহর, আমরা আল্লাহকে মানি, কলেমা তো পড়ি, কিন্তু ওলি আউলিয়া পীর মুর্শিদিন এরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দেবে, এটি ছিল আরবের কোরাইশ বা মুশরিকদের বহুত্ববাদ এবং শিরক। মানা আবুদুহুম ইল্লা লিয়াকরিবুনা ইলাল্লাহি যুলফা, ওরা বলতো যে আমরা ওই বড় মাবুদেরই পূজা করি, আর এদের যে পূজা করি কি জন্য, ইল্লা লিয়াকরিবুনা আল্লাহর নিকটবর্তী করে দেবে আমাদেরকে, সেই জন্য ওসিলা মাধ্যম। অনেকে তাদের পরকাল অস্বীকার করত, পরকালও কিছু নাই, যেমন নাস্তিকরা আছে পরকাল কিছু নেই, বা মুশরিকদের মধ্যে পরকাল, মানে হিন্দুদের মধ্যে পরকাল নেই, তাদের মধ্যে আছে হ্যাঁ কি বলে ওটাকে জানেন ওদের, হ্যাঁ পুনর্জন্ম। যদি একজন ভালো মানুষের জীবন যাপন করে তাহলে আগামীতে আরো বড় মানুষের, শূদ্র ছিল এখন ব্রাহ্মণে জন্মিবে, মহামান অশিক্ষিত ছিল মূর্খ ছিল শিক্ষিত হয়ে একেবারে ডাক্তার ইঞ্জিনিয়ার নেতা হয়ে প্রধানমন্ত্রী হয়ে জন্ম নেবে আগামী প্রজন্মে 100-200 বছর পর। আর যদি অসৎ ব্যক্তি হয় তাহলে ও ব্রাহ্মণ হয়েও আর রাষ্ট্রপতি হয়েও আর প্রধানমন্ত্রী হয়েও আর বড় পয়সাওয়ালা হয়েও শূদ্র হয়ে জন্ম নেবে, মিথ্যা কথা। এর দ্বারা কোনোদিনই হক বাতিল, কে হকে আছে কে বাতিল আছে স্পষ্ট হবে না, মানুষ জানতে পারবে না। কিন্তু আখেরাত যখন হয়ে যাবে, হাসরের মাঠে বিচার হয়ে যাবে, হক স্পষ্ট হয়ে যাবে যে কারা হক পথে ছিল, কারা সত্য পথে ছিল, কারা আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত দিনের উপর ধর্মের উপর ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পরকালকে যারা অস্বীকার করেছে তারা চ্যালেঞ্জ করতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ পাক ওই কথা উল্লেখ করেছে তোমরা চ্যালেঞ্জ করছো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিয়ামত কায়েম করা খুব সহজ। আর তারা বলে থাকে, মানে কাফের মুশরিকরা বলে থাকে, মাতা হাজাল ওয়াদ, এই যে ওয়াদা বারবার বলছো যে কিয়ামত হবে, কিয়ামত হবে, একদিন বিচার হবে, ভালো করো পাবে আর মন্দ করো তার শাস্তি হবে, এই ওয়াদা কখন পুরা হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এইভাবে তারা অনেকে ঠাট্টা বিদ্রুপ করত। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও মোহাম্মদ, তুমি যদি সত্যবাদী হও, তোমার সাথী সঙ্গীরা যদি আবু বকর ওমর যারা তোমার সঙ্গী সাহাবি তারা যদি সত্যবাদী হও, কখন দেখাও দেখি বা জানাও দেখি ওর ডেটটা, তারিখ কখন? আল্লাহ পাক রব্বুনা বলছেন যে কিয়ামতের তারিখ আমি নবীকে জানাইনি, আর নবীর এই ক্ষমতাতেও নেই যে তিনি জানাবেন, আর না জানাতে পারলেই যে কিয়ামত হবে না এমন কথা নাই। আসল বিষয় এই না যে তারিখ বলে দিলেই সেটা সত্য, এটা আসল বিষয় না। তাফসীরকারগণ বলছেন যে কোনো কিছুর তারিখ বলে দিলেই যে সত্য শুধু তা না, বরং সত্য বিষয় সেটি যার দলিল প্রমাণ আছে। আল্লাহ পাকের সৃষ্টিগত বহু দলিল প্রমাণ রেখেছ আল্লাহ পাকের একত্বের, আখিরাতের, এবং আমাদের কাছে দলিল হচ্ছে আল্লাহ পাকের কথা, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মক্কার মুশরিকরা কোনোদিন এ কথা বলতে পারেনি 40 বছর পর্যন্ত, এই মোহাম্মদ জীবনে একবার মিথ্যা কথা বলেছে না পেরেছিল? যদি পারতো তাহলে কি তারা এই উপাধি দিত সাদেক আর আমিন, চিরসত্যবাদী এবং বিশ্বস্ত ব্যক্তি? কাফের মুশরিকরা তাদের আমানতগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে জমা রাখতো হিজরতের সময়, আলী রাদিয়াল্লাহু তাআলাকে সব দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন যে এই আমানতগুলি ওদের দিয়ে দিবেন, দুশমনদের শত্রুদের যারা খুন করার জন্য বাড়ি ঘেরাও করেছে তাদের, তারপরে বিশ্বাসঘাতকতা করে খেয়ানত করে নিয়ে পালিয়ে যাননি যে তোরা মারবি তোদের সব নিয়ে যাও, কিন্তু করেননি। 40 বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো ইশারাও তাদের করার ক্ষমতা হয়নি যে জীবনে একবার কোনো একটা খারাপ কাজে জড়িত হয়েছে। আর যখনই বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলো আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, তোমরা তাতেই মুক্তি পাবে, না হলে কোনো মুক্তি নেই তোমাদের আল্লাহর আযাব থেকে, জাহান্নাম থেকে, আল্লাহর গজব থেকে। তখন বলল সাহিরুন কাযাব, হয় জাদুকর আর না হলে মিথ্যু, নয় মজনুন। এগুলি কি করার জন্য? হেও প্রতিপন্ন করার জন্য, আসলে অন্তর থেকে এ কথা নয়। অনেকের অন্তর থেকে কথা ছিল না, বরং এগুলি শয়তানি ছিল যে মানুষকে বিভ্রান্ত করার জন্য, কখন একে পাগল বলে দাও হয়ে প্রতিপন্ন করো তাহলে লোকেরা সমাজের লোকেরা ওকে মানবে না, জাদুকর বলে দাও জাদুকরের কথা কে মানে, মিথ্যুক বলে দাও তাহলে মিথ্যুকের কথা কে মানবে, এইভাবে লোকজনকে সত্য থেকে দূরে রাখো। আর কিছু লোক মূর্খ ছিল, ওটা খাই মোটা বুঝে বুঝারও চেষ্টা করে না, মনে করে যে হইতে পারে যে জাদুকর, হতে পারে যে মিথ্যুক, হতে পারে যে পাগলামি করছে। আল্লাহ পাক রব্বুল বলছেন যে এই যে তারা চ্যালেঞ্জ করে, বলে দাও কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি, এর উত্তর বলে দাও যে তোমাদেরকে আমি তারিখ বলার জন্য আসিনি যে কোন সালে হবে আর কোন তারিখে কিয়ামত হবে। ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, চূড়ান্ত জ্ঞান কিয়ামতের, যে কিয়ামত কোন সালে হবে আর কোন তারিখে হবে আল্লাহ পাকের নিকটে এর জ্ঞান রয়েছে। ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, নিশ্চয় এই কিয়ামতের জ্ঞান আল্লাহ পাকের নিকটে রয়েছে। আল্লাহ পাক এই জ্ঞানকে নিজের জন্য খাস করেছেন সূরা লোকমানের শেষ আয়াতে, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ। 5টি বিষয় আল্লাহ পাক উল্লেখ করেছেন গায়বের অদৃশ্যের, আর এই পাঁচটি বিষয়কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে কি বলেছেন বলতে পারেন কেউ? মাফাতিহুল গায়ব, গায়বের চাবি, এমন গায়ব অদৃশ্য যার চাবি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে, কেউ জানে না। তার প্রথমটি হচ্ছে ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুসসা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট কি রয়েছে? কিয়ামতের জ্ঞান রয়েছে, ইলমুসসা। কিয়ামতের একটি নাম হচ্ছে আসসা। ইয়াসআলুনাকা আনিসসা, তারা কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, আইয়া নামুরসা, কখন তা অনুষ্ঠিত হবে? আল্লাহ পাক বলছেন যে এর ইলম একমাত্র আমার কাছে রয়েছে। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবীন, এবং হে নবী বলে দাও যে আমি তো একমাত্র কি সুস্পষ্ট সতর্ককারী, নাযীর সতর্ককারী, আর মুবীন সুস্পষ্ট, স্পষ্ট ভাষায়, কোনো জড়তা নেই ভাষায়, কোনো অস্পষ্টতা নেই, কোনো বাঁকা কথা নয়, সোজা কথাই বলছি, আমি তোমাদেরকে সতর্ক সাবধান করার জন্য এসেছি। কাল কিয়ামতে মরে যাওয়ার পরে আর বলতে পারবে না যে হায় আমাদের তো কেউ জানেনি, আমরা তো অজ্ঞ থেকে গেছিলাম, আমরা জানি না তো কি করে আমরা সংশোধন করব। স্পষ্ট ভাষায় বলতে এসেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও, মুহাম্মদকে রাসূলুল্লাহ মেনে নাও, তাহলে তাতেই তোমাদের রেহাই রয়েছে, রক্ষা রয়েছে, আখেরাতে বিশ্বাসী হয়ে যাও, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো। আমি যা বলছি তা আল্লাহর পক্ষ থেকে বলছি, কোরআনে করিম আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কিতাব নাজিল হচ্ছে, বিশ্বাস করে নাও। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবীন, আমি সুস্পষ্ট সতর্ককারী মাত্র, এর বেশি আর কিছু না। আমি না মাবুদ, উপাস্য যে আমার উপাসনা করতে বলছি, আমাকে সেজদা করতে বলছি, আর না আমি গায়বের চাবি কাঠি রাখি যে আমি গায়ব খুলে বলে দেবো যে অমুক তারিখ অমুক সালে কিয়ামত হবে। এসব কথা বলা আমার কাজ নয়, আল্লাহ পাকের নিকটের জ্ঞান রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বলছেন, ফালাম্মা রাউহু যুলফা, যখন তারা কিয়ামতকে নিকটবর্তী দেখবে, ফালাম্মা রাউহু যুলফা, এই যারা চ্যালেঞ্জ করেছিল, যারা বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, বা এখন আজকালকার জামানায় যারা, আরে পরকাল পরকাল, এগুলো হুজুরদের কথা, এক শ্রেণীর মুনাফিক শ্রেণীর, জন্মগত যারা মুসলমান কিন্তু ইমান ইসলাম বিশ্বাসী নয়, আখেরাতে বিশ্বাসী নয়, তাদের অবস্থা এরকম, অথবা যারা কাফের বেদিন পরকালে বিশ্বাসী নয়, আর এগুলো কথা, ওই রকম পুনর্জন্মের মতো, হিন্দুদের পুনর্জন্ম আর মুসলমানদের আখেরাতের কথা, দুটোকে একরকম মনে করলো, ওদের অবস্থা কি হবে? আল্লাহ বলছেন ফালাম্মা রাউহু যুলফাতান, যখন কিয়ামতকে নিকটবর্তী দেখবে, এখন কিয়ামতের লক্ষণ ভালোভাবে স্পষ্ট হয়ে গেছে, পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে, দাজ্জাল চলে এসেছে, কিয়ামতের আরো যেসব লক্ষণ, বড় বড় লক্ষণ চলে এসেছে, ইয়াজুজ মাজুজ চলে এসেছে, কিয়ামতের বড় লক্ষণ বেশ যেগুলি বয়ান করা হয়েছে, আমার এক একটির উপরে এক একটি করে বক্তব্য আছে বেশ কয়েক বছর আগে। তখন কাফের যারা অস্বীকার করেছিল যে কিয়ামত হবে না, পরকাল হবে না, হিসাব নিকাশ আবার কি, নামাজের প্রথম হিসাব হবে বলেও মুসলমানকে পারা যায়, প্রথম আল্লাহ পাক কিয়ামতের মাঠে বিচার দিবসে নামাজের পাঁচ ওয়াক্ত নামাজের হিসাব নেবেন, মুসলিমকে বললে মুসলিমের কান ঘামে না, পরোয়াই নেই, বিশ্বাসই নেই না দেখে, তার বিশ্বাস করবেন আল্লাহর আযাব না দেখলে। ফালাম্মা রাউহু যুলফা, যখন কিয়ামতকে একবার নিকটবর্তী দেখবে, আসন্ন চলে এসেছে কিয়ামতে যুলফা। সিআত ওয়ুজুহুল লাযিনা কাফারু, এই রকম বেনামাজি যারা কুফরি করেছে নামাজ ত্যাগ করে, আর যারা কাফের কুফরি করে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করেছে, সন্দেহ করাই কুফরি, সন্দিহান হয়েছে, পরকাল হবে হবে না এগুলো আল্লাহই জানে, নামে আল্লাহ জানে, আল্লাহর কো বিশ্বাস তো নেই, তাই না? এসব লোকের সিআত ওয়ুজুহুল লাযিনা কাফারু, এই কাফেরদের চেহারা মলিন হয়ে যাবে, কালো হয়ে যাবে চিন্তায়, যে হাই হলো কি, আর তো সংশোধনের কোন উপায় নেই, বড় লক্ষণগুলি কি আমাদের যে আলামতগুলি রয়েছে এগুলি আসার পরে আর সংশোধনের সুযোগ থাকবে না। জানা আছে হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তওবা দরজা কতক্ষণ পর্যন্ত খোলা আছে? যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উদয় হয়নি, সূর্য পশ্চিম দিক থেকে উঠলে সবাই তওবা করবে, কিন্তু তওবার দরজা বন্ধ হয়ে যাবে। সিআত ওয়ুজুহুল লাযিনা কাফারু, কাফেরদের চেহারা তখন মলিন হয়ে যাবে। ওয়াকিলা, এবং তাদেরকে তখন বলা হবে, আল্লাহর ফেরেশতারা তখন ধমক দিয়ে বলবেন শাসানিমূলক, হাযা আল্লাযী কুনতুম বিহি তাদাউন, এই যে কিয়ামত দেখছো না এখন, এটাই তোমরা চাইতে তলব করতে, তাদাউন মানে ডিমান্ড করতে, তাদাউন তাতলবুন, তলব করতে নবীকে বলতে, বা যারা ভালো লোক তোমাদেরকে নামাজের কথা বলতো, দীন ইসলামের কথা বলতো, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলতো, তাওহীদ আল্লাহর একত্বের কথা বলতো, পরকালে বিশ্বাসী হওয়ার কথা বলতো, না দেখে ঈমান বিল গায়ব অদৃশ্য বিশ্বাসী হওয়ার কথা বলতো, বলতে কখন কি হবে না হবে দেখাও দেখি। হাজার লেজি কুন্তুম বেহিতাদ দাহন, এরই তোমরা দাবি করতে যে দেখাও, এ তো দেখে নয়, দেখো এখন কি অবস্থা তোমাদের হবে। এখানে আরেকটি প্রসঙ্গ আল্লাহ ফাকরুল উল্লেখ করেছেন, কোরআনে কারিমের প্রসঙ্গগুলি যখন নাজিল হয় তখনকার অবস্থা দেখে আল্লাহ ফাকরুল আলম উল্লেখ করেছেন। এই সূরা হচ্ছে মক্কি সূরা, মক্কায় মানুষের সংশোধনের বেশি প্রয়োজন ছিল, শিরক মুক্ত করা, তাওহীদের সংশোধন, তারপরে পরকালে বিশ্বাসী নয়, পরকাল সম্পর্কে তাদেরকে সজাগ করা এবং তাদের ঈমান মজবুত করা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন বিষয়গুলি, বিশেষ করে ঈমানের বিষয়গুলি মক্কি সূরাগুলিতে আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল এখানে উল্লেখ করেছেন তাদের ওই কথা, তারা বলতো তাদের কাফেররা যে আমরা সঠিক পথে আছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভুল পথে, আমরা বাপদাদা পূর্বপুরুষের 14 পিঢ়ি থেকে চলে আসছি যে রাস্তার উপর চলে আসছি, আর আমরা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের ওয়ারিস, আমরা কাবার মুতাওয়াল্লি, কাবার খাদেম, আমরা আর কি কোন কথাবার্তা নিয়ে আসো, নতুন কথাবার্তা নিয়ে আসো, ভুল পথে সে আছে। যখন ভুল পথে আছে আল্লাহর অভিশাপ নামবে ওর উপর, যারা তার অনুসারী হয়েছে সাহাবী বলতো, তারা কি বলতো সাহাবী কেরামদেরকে, সাহাবী মানে বিধর্মী হয়ে গেছে, বিদীন হয়ে গেছে, সুতরাং তাদের উপর গজব নাজিল হবে। আল্লাহ পাক নবীকে বলছেন তাদেরকে শুনিয়ে দাও যে আল্লাহ আমাকে যদি হালাকও করে দেন, আর আমার সাথীদেরকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথীদেরকে, অথবা আল্লাহ আমাদের উপর দয়া করেন, তাতে তোমাদের লাভ আর লস কিছু হবে, তোমরা কুফুরের অবস্থায় থেকে গেলে, তোমরা যখন কুফুরের অবস্থায় থেকে গেলে তাহলে তোমাদেরকে আল্লাহর আজাব থেকে কে রক্ষা করবে? আরে আমরা না হয় মরলাম না হয় বাঁচলাম, আল্লাহ হালাক করলো না হয় দয়া করলো, দুটোর একটাই হবে। কিন্তু তোমাদের কি হবে, তোমরা যে কুফুরের অবস্থায় থেকে গেলে, ইসলামে এলে না, ইমানে আসলে না, পরকালে বিশ্বাসী হলে না, আল্লাহর তাওহীদে একত্রে বিশ্বাসী হলে না, তোমরা তো নিজের কিছু ফায়দা করো, নিজেকে উপকৃত করো। তাই আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল হে নবী বলে দেন, আর আয়াত আচ্ছা বলো তো, ইন আহলাকানি আল্লাহ, আল্লাহ যদি আমাকে ধ্বংস করে দেন, ওয়া মাইয়া এবং আমার সঙ্গী সাথীদেরকে ধ্বংস করে দেন, যারা আমার সাথে রয়েছেন মানে সাহাবায়ে কেরাম, তাদেরকে ধ্বংস করে দেন, যেটা তোমরা আশা করছো যে মোহাম্মদ এবং মোহাম্মদের সাথী এরা যেহেতু ভুল পথে আছে, আল্লাহ অবশ্যই একদিন কোন গজব নাজিল করবে, এদেরকে ধ্বংস করবে এবং এদের ওপর লাত উজ্জা মানাতের মার পড়বে, হুবালের আমাদের দেবী দেবতার মার পড়বে। বলে না অনেকে আজকাল যদি কোন পীরের বিরুদ্ধে বলে দেন, আর মাজার বিরুদ্ধে বলে দেন, আটরসির বিরুদ্ধে, মাস মাইন্ডার বিরুদ্ধে, শাহজালাল এগুলি জায়গায় যাওয়া শির, এরকম কথাবার্তা বললে কখন যে মায়ের পড়বে, পীর বাবার মায়ের পড়বে? একই মুশরিক মুশরিকানা আকীদা, মক্কার মুশরিকা এইসব আকীদা রাখত। তাই আল্লাহ পাক নবীকে বলতে বলছেন যে আল্লাহ যদি আমাকে হালাকও করে দেন এবং আমার সাথী সঙ্গীদেরকে হালাক করে দেন, আও রাহিমানা অথবা আমাদের উপর দয়া করেন, আল্লাহ পাক রহমান রহিম তিনি দয়া করেন এবং আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখেন, আর অবশ্যই রেখেছেন আর রাখবেন, ফামাই ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলিম, তাহলে তোমরা শোনাও যে কে রক্ষা করবে কাফেরদেরকে, আজারা ইউজিরো মানে শরণে নেওয়া, পানাহে রাখা, রক্ষা করা। এই জন্য আমরা একটি দোয়া বলি, আল্লাহ আজেরনা মিনান নার, বলি না আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, বাঁচাও। ফামাই ইউজিরুল কাফিরিনা, কাফেরদেরকে কে রক্ষা করবে, মিন আযাবিন আলিম, যন্ত্রণাদায়ক আযাব থেকে, কঠোর যে শাস্তি রয়েছে সে শাস্তি থেকে কাফেরদের বাঁচাবে কে? তোমরা তার ঈমান নিয়ে আসলে না। আরে আমাদের দুটোর একটাই হবে, হয় ধ্বংস করবেন না আল্লাহ হেফাজত করবেন, রহম করবেন, আর তোমাদের কি হবে, তোমরা তো কুফরের অবস্থায় থেকে গেলে, লাভ তো আর কিছু হলো না। এই কথা আল্লাহ পাক নবীকে বলতে বলছেন তাদেরকে, কুল হুয়ার রহমান, কাফেরদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে একমাত্র রক্ষা করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কখন রক্ষা করবেন? যখন তার প্রতি ঈমান নিয়ে আসবে, পরকালের প্রতি ঈমান নিয়ে আসবে। কুল হুয়ার রহমান, তিনি তো রহমান দয়াবান, আমান্না বিহি, তার প্রতি আমরা ঈমান নিয়ে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে বলে দেন যে আমরা তার প্রতি ঈমান নিয়ে এসেছি, আমার সাথী সঙ্গীগণ ঈমান নিয়ে এসেছি, ওয়ালাইহি তাওয়াক্কালনা, এবং তার প্রতি আমরা আস্থা ভরসা রাখি, ঈমান নিয়ে এসেছি। ঈমান নিয়ে আসা মানে শুধু কলিমা পড়া নয়, আজকালকার মুসলিম ঈমান নিয়ে আসার অর্থ বুঝে, ঈমান নিয়ে আসা মানে যেসব বিষয়গুলি বিশ্বাস করতে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা কি করা, বিশ্বাস করা, এবং ঈমানের অন্তর্ভুক্ত হচ্ছে তাওয়াক্কল, ভরসা। আল্লাহর উপর ভরসা রাখা হচ্ছে ইমানের অন্তর্ভুক্ত, তারপর অতিরিক্ত আম মানে ব্যাপক অর্থ ইমান বলার পরে খাস বিষয় বিশেষ বিষয়টি ভরসার বিষয়টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। কারণ যদি আল্লাহর প্রতি ইমান থাকে তো অবশ্যই আস্থা থাকবে, আর যদি আল্লাহর উপর ভরসা দেখেন দুর্বল তার মানে ইমানে আপনার দুর্বলতা আছে। ইমান অবশ্যই আপনার যত ইমান মজবুত হবে তত বেশি আপনার আল্লাহর ভরসা, আর যদি আল্লাহর ভরসা কম তার মানে ইমানে কমজোরি আছে দুর্বলতা আছে। কুল হুয়ার রহমান ও আমান্না বিহি, তার প্রতি ইমান নিয়ে এসেছি আমরা, ওয়া আলাইহি তাওয়াক্কালনা এবং তার উপর আমরা আস্থা ভরসা রাখি, ফাসা তাআলামুনা মান হুয়া ফি দলালিম মুবিন, শীঘ্রই তোমরা জানতে পারবে। সিন মানে শীঘ্রই অচিরেই তাড়াতাড়ি, এই সিন শব্দের তাআলামুনা জানতে পারবে তোমরা, এই জন্য শীঘ্রই জানতে পারবে বলছি। ফাসা তাআলাম, সুতরাং তোমরা শীঘ্রই জানতে পারবে হে কাফের মুশরিক, যারা আল্লাহ বিশ্বাসী হও না, পরকালে বিশ্বাসী হও না, অদৃশ্য বিশ্বাসী হও না, না দেখে বিশ্বাস করতে চাও না, মান হুয়া ফি দলালিম মুবিন, কে সুস্পষ্ট ভ্রষ্টতায় রয়েছে, স্পষ্ট গুমরাহিতে কে রয়েছে, ভুল পথে কে রয়েছে, শীঘ্রই তোমরা জানতে পারবে। মতের সাথে সাথে জানতে পারবে, মত চলে আসলে জানতে পারবে, মতের দৃশ্য যখন দেখবে পৃথিবীতে আসার জন্য আকাঙ্ক্ষা করবে যে আল্লাহ ফিরে দিয়ে রব্বের যেমন, আল্লাহ আর ফিরাবেন না, স্পষ্ট হয়ে গেছে। আর যখন বিচার দিবস কায়েম হবে তখন ভালো করে জানতে পারবে, যখন হিসাব নিকাশ হয়ে জাহান্নামে যাবে পাপিষ্ট গুনাগার কাফের বেদিন, আর মুমিনরাকে আল্লাহ পাক রব্বুল জান্নাতে দেবেন, সাতে আলামুন, তখন স্পষ্ট জানতে পারবে যে কে গুমরাহিতে ছিল, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার সাথী সঙ্গীরা গুমরাহিতে ছিল না তোমরা গুমরাহিতে ছিলে। আজকে বিদাত পন্থীদেরকেও বলছি, যারা এই মহরম মাসে শোক মাতম করলো আর বুক চাপড়ালো আর কত যে রক্তে রক্তিত করলো নিজেকে নিজের ছেলে মেয়েদেরকে, 1400 বছর ধরে শোক করতে আছে, দুনিয়াতে এই হক আর বাতিলের ফয়সালা হবে না, ফাসা তাআলামুনা মান হুয়া ফি দলালিম মুবিন। আজকে যারা কবর মাজার পূজায় লিপ্ত হয়ে আছে তাদেরকে বলবো, আজকে মানব রচিত বিধান দিয়ে যারা দেশ পরিচালনা করছে, কোরআন সুন্নাকে দূরে সরিয়ে দিয়ে আল্লাহর বিধানকে দূরে সরিয়ে দিয়ে, তাদেরকে বলবো ফাসা তাআলামুনা মান হুয়া ফি দলালিম মুবিন। আজকে যারা বেনামাজি হয়ে আছে আর তাদেরকে নামাজের কথা বললেও গাইবে বিশ্বাস হয় না যে আল্লাহ পাক কাল কিয়ামতে প্রথম নামাজের হিসাব নেবেন, নামাজে ফেল হলে আপনার মা বাবাকে সমস্ত টাকা পয়সা সারা জিন্দগির পাঠিয়ে দেওয়া কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আপনার রমজান মাসের রোজা আর নফল আর তাহাজ্জুদ আর ওই আপনার তারাবি আর কিয়ামুল লাইল এসব কোনো কাজে আসবে না, সারা বছর আপনি নামাজ পড়েন, শুধু মৌসুমি এক মাসের নামাজই। হাসা তাআলামুন, সেই দিন শীঘ্রই জানতে পারবে যেদিন মওত আসবে বা হাশরের মাঠে বিচার দিবসে, মান হুয়া ফি দলালিম মুবিন, কে স্পষ্ট গুমরাহিতে ছিল, স্পষ্ট গুমরাহিতে তোমরা ছিলে না আর কেউ স্পষ্ট গুমরাহিতে আছে। এইভাবে প্রত্যেক বক্র পথে যারা চলে তাদেরকে বলবো যে যারা বাঁকা পথে আছো এখনো সোজা পথে এসো, না হলে সেই দিন ফাসা তাআলামুনা মান হুয়া ফি দলালিম মুবিন, স্পষ্ট গুমরাহিতে কারা আছে, ভুল পথে কারা আছে, তারা তখন টের পাবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ আয়াতে ইরশাদ করেছেন তার এক মহান কুদরতের কথা এবং তার এক বড় নিয়ামতের কথা, যে নিয়ামত দিয়ে আল্লাহ পাক সমস্ত জীবকে সৃষ্টি করেছেন। কোন নিয়ামত দিয়ে আল্লাহ পাক সমস্ত জীবকে সৃষ্টি করেছেন? পানি দিয়ে। আল্লাহ পাক কোরআনে কারিমে আরেকটি আয়াতে ইরশাদ করেছেন, ওয়া জাআলনা মিনাল মায়ে কুল্লা শাইইন হাই, আমি সৃষ্টি করেছি পানি থেকে কুল্লা শাই, কুল্লা শাই এবং তার সাথে সাথে হাই আল্লাহ লাগিয়েছে, প্রত্যেক জীবন্ত বস্তুকে, প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক জীবন্ত বস্তুকে আমি সৃষ্টি করেছি বা ব্যক্তিকে সৃষ্টি করেছি বা বিষয়কে সৃষ্টি করেছি, শুধু ব্যক্তি না বস্তুকে আল্লাহ পাক রব্বুল বলছেন, যাতে জীব আছে, যাতে প্রাণ আছে, এমনকি ঘাস লতা পাতা, হ্যাঁ এখন যে গজিয়ে উঠেছে, আল্লাহ পাক পানি ছাড়া সৃষ্টি করেননি, পানি ছাড়া কোনো দিন আপনি আপনার চাষাবাদ করতে পারবেন না, আপনার ফসল আসবে না, আপনার রিজিক আসবে না, আপনার খাদ্য আসবে না। ও যে আল্লাহ মিনাল মাই কুল্লা শাইইন হাই, আল্লাহ পাক এই কুদরতের কথা এখানে উল্লেখ করেছেন। কুল হে নবী, মানুষকে জানিয়ে দাও, আর আয়তুম, আচ্ছা বলো তো, আর আয়তুম মানে তোমরা দেখেছো কি শাব্দিক অর্থ, কিন্তু এর ভাব অর্থ কোরআনে কারিমের ভাষায় তোমরা দেখেছো শুনেছো জেনেছো তাহলে বলো, আর আয়তুম আচ্ছা বলো তো তোমরা, ইন আসবাহা মা ওকুম গাউরা, তোমাদের পানি যদি, যে ভূমি রয়েছে জমিন রয়েছে জমিনের গভীরে চলে যায়, গৌরান মানে গভীরে চলে যাওয়া, ইন আসবাহা মা ওকুম, তোমাদের পানি যদি পৃথিবীর গভীরে চলে যায় জমিনের গভীরে চলে যায়, একেবারে নিচে পানি নেমে গেল। আপনারা যে বছরে বৃষ্টি কম হয় সেই বছরের অবস্থা দেখেছেন কিনা, শ্যালো মেশিন দিয়ে পানি বের করার চেষ্টা করছে, পানি উঠে না, টিউবওয়েল আছে, টিউবওয়েলে চাপছে, পানি উঠে না। এইরকম অনেকে এইরকম দৃশ্য হয়তো দেখেছেন অথবা শুনেছেন। আমার জন্মে এই 30-40 বছরের মধ্যে আমি এরকম দেখেছি বা শুনেছি। তো আল্লাহ পাক রব্বুল আর সামান্য আছে আশেপাশে পানি, একটু দূরে চলে গেছে, তাতে এই অবস্থা হয়েছে। তাই আল্লাহ পাক যদি আরো যদি ভূগর্ভে নামিয়ে দেন, আরো ভূগর্ভের গভীরে যদি নামিয়ে দেন, কুল হে নবী বলে দেন তাদের, আর আয় তুম আচ্ছা বলো তো, ইন আসবাহা মা হুকুম গাওরা, তোমাদের পানি যদি ভূগর্ভের গভীরে চলে যায়, হামাইয়াতিকুম বিমাইন মাইন, তাহলে কোন ব্যক্তি রয়েছে, কোন ক্ষমতা রয়েছে, ফামান কে রয়েছে, ইয়াতিকুম তোমাদের কাছে নিয়ে আসবে, বিমাইন মাইন প্রবাহমান পানি, মা পানি আর মাইন বলা এমন পানি যেটা চলমান বা প্রবাহমান। দেখবেন যেগুলো পানি নিচে থেকে উঠে সেগুলো বয়ে যায়। তো এই প্রবাহমান পানিকে কে নিয়ে এসে দিতে পারে? আর সবচাইতে পরিষ্কার পরিচ্ছন্ন পানি হচ্ছে প্রবাহমান পানি। পুকুরের পানি পরিষ্কার না, থেমে থাকা পানি পরিষ্কার পরিচ্ছন্ন নাই, ময়লা আবর্জনা পড়তে আছে, ওখানেই জমে আছে। যদি ময়লা আবর্জনা যদি না পাকি নাও ফেলে, তবুও ধুলো বালি এই সেই খড় কোটা লতা পাতা গাছের পাতা পুড়ে খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু নদীর পানি দেখছেন, হ্যাঁ, প্রবাহিত পানি পরিষ্কার হয়ে আছে অধিকাংশ সময়। তারপরে মাটির তলা থেকে যে পানি উঠছে প্রবাহমান পানি, সে পানি কত পরিষ্কার। আল্লাহ পাক রব্বুল বলছেন যে কোন শক্তি আছে যে তোমাদের জন্য প্রবাহমান পানি নিয়ে এসে দিতে পারে, আর এই পানি ছাড়া তোমাদের জীবন চলতেই পারে না, অচল অবস্থা। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, কুল হুয়ার রহমান, ওই রহমান দয়াবান ছাড়া আর কেউ এই পানি নিয়ে এসে দিতে পারে না। সুতরাং সে আল্লাহ ছাড়া কার ইবাদতবন্দি করবে, সে আল্লাহ ছাড়া কার কাছে চাইবে, সে আল্লাহ ছাড়া কার কাছে দোয়া করবে, সে আল্লাহ ছাড়া কার উপর আস্থা ভরসা করবে, সে আল্লাহ ছাড়া কার প্রতি ঈমান নিয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, অতীতে যা ভুল হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে ফরজ ওয়াজিব আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হারাম নাজায়েজ কাজ থেকে অন্যায় কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি ঈমানকে আমাদের মজবুত করে দেন, আমাদের গায়বের ঈমানকে আল্লাহ পাক আরো যেন মজবুত করে দেন, আমাদের আমলকে সুন্দর করার জন্য তৌফিক দান করেন। এখান থেকেই সূরা মুলকের তাফসীর শেষ হলো। ইনশা আল্লাহ তাআলা আগামী সপ্তাহে সূরাতুল কালামের তাফসীর শুরু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনুল করিম বোঝার এবং তার দ্বারা আমাদের সংশোধন করার, তার দিকে মানুষকে দাওয়াত দেওয়ার এবং আমাদের নিজের জীবনে সংশোধন করার নিজের সৎ আমলের তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের আত্মীয় স্বজনদের আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ঈমান আমলের তৌফিক দান করেন। যারা বালা মুসিবত রয়েছেন তাদের বালা মুসিবত আল্লাহ পাক যেন দূর করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে সময় আছে 15 মিনিট, যদি কোনো প্রশ্ন থাকে তো দিতে পারেন, লিখে দিলে ভালো হয়, তাতে যাতে হইচই না হয়, কাগজগুলো দেন, অসুবিধা না, দুই একটা প্রশ্ন মৌখিক হোক আর লিখে। আমাদের ভাই আবু হানিফা সাহেব জিজ্ঞেস করছেন, মাদ্রাসা পড়া লোক তো, মাদ্রাসার অবস্থা জিজ্ঞাসা করছেন যে বিকালবেলা মাদ্রাসায় খতম পড়া, কিসের খতম? খতমে ইউনুস, খতমে ইউনুস এক বেদাত, ইউনুস আলাইহিসসালামের দোয়া এত লাখবার পড়তে হবে, এটা কোন হাদিস আছে? মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। আজকে জামা মসজিদের খতিব বারবার এই আয়াতটি রিপিট করছিলেন, হ্যাঁ, বারবার এই আয়াতটি রিপিট করছিলেন যে আল্লাহ পাক এর কোন দলিল নাজেল করেননি। তাহলে আমাদের জন্য দলিল সেটি যার দলিল আল্লাহ পাক নাজেল করেছেন, সেটা দলিল। আর মানুষ করছে মাদ্রাসে খতম হচ্ছে বা কোন ওয়াজিফার কিতাব আছে, সেটি দলিল নয় যদি কোরআন এবং হাদিসে না থাকে। ইউনুস আলাইহিস সালাম এই দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। আপনিও করেন বালা মুসিবত আছেন অথবা এমনি করেন, আপনি যখন তখন করেন, কিন্তু তার জন্য একটা কোর্স করবেন যে এত হাজার বার এত লাখ বার এক মজলিসে খতম দিতে হবে, এটি বিদআত। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, সোয়ালাক না, সোয়ালাকের বিদআত। জি, এইরকমই যতগুলি খতম আছে অথবা এই যে বানানো দুরুদ আছে ওজিফার কিতাবে, সেগুলি বিদাত। বাকি আপনি বিকালবেলা আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, সকাল সন্ধ্যা আল্লাহ তসবি করো, কোরআনে কারিম আছে ওসাব্বে বিলাশি অলেব কার, সকাল বিকাল আল্লাহ পাকে ডাকো। সুতরাং আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করেন, সে নির্জনই দোয়া করেন, আপনার যে কোনো দোয়া করেন বিদাত নয়, কারণ এটি নফল ইবাদতবন্দি করছেন। কিন্তু যখন আপনি ওর কোর্স বেঁধে নেবেন যে এতবার অমুক দোয়াটি পড়বো, বিদাত, কারণ এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি। মসজিদের ভিতরে বিক্রি না হওয়া উচিত। নবী সাল্লাম বলেছেন যে বরকত হয় না মসজিদে বিক্রি করলে, বা তোমরা বরকতের দোয়া দিও না, সুতরাং মসজিদের বাইরে বিক্রি করবেন যা কিছু হোক। সাধারণত অন্য দুনিয়ার কিছু বিক্রি করে না, হয়তো কোনো কিতাব বা এইরকম হয়তো বিক্রি করেছে যারা, তারাও বলছি যে মসজিদের বাইরে হলেই ভালো। জাহান্নামকে লাগাম লাগিয়ে নিয়ে আসা হবে এই হাদিস সহি। বাকি শেষ কানে যে বললেন নবী সাল্লাম ভীত হবেন আল্লাহ আলাম, বাকি নবী করিম সাল্লাম বলবেন আর এবং সমস্ত আম্বিয়া বলবেন রব্বে সাল্লেম সাল্লেম, আল্লাহ আমার হেফাজত করো হেফাজত করো, সহি সালামত রাখো। ওই শব্দ হইতে এসছে, আপনি একটু অন্য ভাষায় লিখেছেন রব্বে সাল্লেম সাল্লেম, আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও, রক্ষা করো রক্ষা করো। বলবেন কালাম ও রসুল ইয়াউমায়েদিন রব্বে সাল্লেম সাল্লেম, বুখারীতে হাদিস গত কিছুদিন আগে পড়িয়েছি আমি হাদিসটা, আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ হেফাজত করো। জি সবাই নিজের নফসি নফসি করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সুপারিশের অনুমতি দেওয়া হবে সেজদা পড়ে তখন সুপারিশ করবেন, কিন্তু সমস্ত আম্বিয়া কেরাম কালাম রসুল বলা হয়েছে, আল্লাহ বলবে আল্লাহ তুমি হেফাজত করো। আটটি সাতটি এসব নয়, আটটি দরজা আছে জান্নাতের বলা হয়েছে, আর জাহান্নামের সাতটি স্তর আছে বলা হয়েছে। আর স্তর মানে যে সাতটি জাহান্নাম আলাদা আলাদাই তো না, স্তর বলা হয়েছে, তার মধ্যে নিম্ন স্তর আছে মধ্য স্তর আছে বিভিন্ন স্তর আছে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালে মিনান নার, মুনাফিক যারা অন্তরের কপট, মুনাফিক মানে একদিন ওয়াদা খেলাপি করলো আপনাকে টাকা দিতে চেয়েছিল ভাই তোমাকে 1000 টাকা ধার দেওয়ার দিতে বলে, এ তুমি তো মুনাফিক জাহান্নামের একবারে নিচে থাকবে। হ্যাঁ সুবিধাবাদী, আপনাকে টাকাটা দিল না যেন মুনাফিক ওকে একেবারে জাহান্নামের নিচে নামিয়ে দিলেন, তাই না? এইরকম নয়, বরং আকীদার যারা বিশ্বাসের মুনাফিক, অন্তরে বিশ্বাস নেই, অন্তরে ইসলামের শত্রুতা, ইসলামের ক্ষতি হলে খুশি হয় কিন্তু হয়তো দুনিয়ার স্বার্থে নেতৃত্বের স্বার্থে অথবা নিজের জানমালের হেফাজতের জন্য মুসলমান হয়ে গেছে বা ইসলামের দাবি করে, এইরকম মুনাফিক যুগে যুগে অনেক থেকেছে মুসলিম সমাজে। যেমন মদিনার মুনাফিক রাইসুল মুনাফিক, অনেক মুনাফিকদের নেতা নবী সাল্লাম যেমন আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক ছিল, তো এদের সম্পর্কে বলা হয়েছে, এদের অনুসারীদের সম্পর্কে বলা হয়েছে। আর এর লক্ষণ হচ্ছে যে ইসলামের ক্ষতি হলে খুশি, এটা নামাজি লোকের খুশি হলে খুশি, ক্ষতি হলে খুশি, এটা ভালো মানুষের বিপদ আপদ হলে খুশি, মুসলিম উম্মতের ক্ষতি হলে খুশি, আর কাফের যদি জয়ী হয় তো তাতে খুশি, এগুলো হচ্ছে মুনাফিক আকীদার বিশ্বাসের মুনাফিকের লক্ষণ। কারবালায় হুসাইন রাজি আল্লাহ তালানো শহীদ হয়েছিল এই তারিখেই, আর এইরকম শাহাদাতের ঘটনা অনেক হয়েছে, সুতরাং এর জন্য আমাদের করণীয় কিছু নেই। 3 দিন শোক পালন রয়েছে, 3 দিন অনেক আগে পার হয়ে গেছে, তারপরে ইসলামে কারো শোক পালন করা নাই। এবং কারবালার শহীদের ঘটনা চাই তো নবী সাল্লামের শাহাদাত অনেক বড়, নবী সাল্লাম শহীদ হয়েছেন, আমরা অনেকে জানেন না, জানেন নবী করিম সাল্লাম শহীদ হয়েছেন, জানেন না? জানেন না কিসে শহীদ হয়েছেন? বিষে। ইহুদি যে খাইবারের সময় বিষ দিয়েছিল নবী করিম সাল্লাম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু তার রেসালাত এখনো কমপ্লিট হয়নি, মানব জাতির মধ্যে মেসেজ পৌঁছানো, এখন কোরআন নাজিল করে মানুষকে জানিয়ে দেওয়া এখন শেষ হয়নি, আল্লাহ পাক তার খাস কুদরতে তাকে তখন রক্ষা করে দিলেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকালের সময় বারবার বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে ওই যে 3 বছর আগে খাইবারে ওই ইহুদি মহিলা যে আমাকে বিষ দিয়েছিল, সেই বিষের আপনার এত মানে তার প্রখরতা ছিল এবং বিষের চাপে মনে হচ্ছে আমার সব সেরা উপসেরা গুলি ছিঁড়ে গেল, এবং তাতে রাসূলুল্লাহ শহীদ হয়েছেন। শাহাদাতের মর্যাদা অনেক উঁচু মর্যাদা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাহাদাতের মর্যাদা দিয়েছেন। আমাদের নবী ইহুদিদের হাতে শহীদ হয়েছেন, আর যদি আজকে কেউ ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে তাহলে তার কি অবস্থা? স্ত্রীর সাথে রাগ করে কথা না বললে আল্লাহ পাক কোরআনে কেন বলেছেন 4 মাস, তার বেশি নয়। লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু 4 আশহুর, যারা ইলা করবে মানে শপথ করবে, এটা হচ্ছে শপথ করা যে তোমার সাথে কসম করে বলছি এতদিন কথা বলবো না, তাহলে 4 মাস ব্যাস, 4 মাস পরে আপনাকে 2-এর 1 করতে হবে। কিছু কিছু আবার আমাদের ভুল ফতোয়া দানকারী লোকেরা আছে যে 4 মাস রাখলে অটোমেটিক বিবি তালাক হয়ে যাবে, এই ফতোয়া ভুল, কিন্তু শুনে রাখেন ভালো করে, কারণ অনেকে মাদ্রাসা পড়া লোক আছেন ওই মানে ওই ঢুকে আছে, ভুল ফতোয়া ঢুকে আছে মগজে। 4 মাস পরে শরীয়তের বিধান হচ্ছে এখন তুমি একটা করো, হয় নিয়ে আসো ফিরিয়ে কসম শেষ করো, নিয়ে আসো ফিরিয়ে, আর না হলে তালাক দাও। আর এইরকম ঝুলিয়ে রাখতে পারো না 6 মাস ধরে কথাও বলবো না, কসম করে আছি যোগাযোগ করবো না, না চলবে না, 2-এর 1 করতে হবে, ফিরাইতে হবে না তালাক দিতে হবে 4 মাস পর। কমই মাদ্রাসা আমভাবে কি করে বলবো, তার মধ্যে কিছু ভালো মাদ্রাসা থাকতে পারে, কোরআন সুন্নাহ শিক্ষা থাকতে পারে, আর বেশ কিছু শিক্ষা আছে, কিন্তু অধিকাংশ সিলেবাসে ভেজাল ভরা আছে, তৌহিদের শিক্ষা নেই, আকিদার সহি আকিদার শিক্ষা নেই, এর অভাব, সহি জঈফ জাল হাদিসের কোনো শিক্ষা নেই, সেই জন্য জাল হাদিস বয়ান করে তাদের আলেমরা সুদূর চীনে গিয়ে এলিম শিখতে যাও। আরে চীনে কোন কালে কোন মাদ্রাসা ছিল বলুন দেখি, হ্যাঁ যে চীনে তুমি এলিম শিখতে যাও, তো এইসব শিক্ষা ওইসব মাদ্রাসা থেকে এসছে যেখানে হাদিসের সহি জঈফের কোনো যাচাই হয় না, যে নিজেকে চিনলো সে রবকে চিনলো, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, মিথ্যা কথা, যাও নিজেকে চিনলে রবকে চিনলো, তো নিজেকে তো অনেকে চিনে, বুদ্ধিমান গো, আল্লাহকে চিনতে পারলে নামাজি পড়তে পারলে না, তো অভিজ্ঞ না, তো এইরকম বহু হাদিস আছে, আউয়ালা মা খালাক আল্লাহ নূরি, প্রথম আমার নূর সৃষ্টি করলেন, জাল মিথ্যা কথা, কোন হাদিসের কিতাবে নেই, না সহি না জঈফ, জাল মিথ্যা কথা, সহি হাদিস আছে, আউয়ালা মা খালাক আল্লাহুল কালাম, প্রথম আল্লাহ কলমকে সৃষ্টি করলেন, তকদির লিখতে বললেন, এইরকম বহু জাল কথাবার্তা পড়ায়, কারণ সেখানে ওই সিলেবাসে সহি জঈফ পড়াবার কোন ব্যবস্থা নেই, সুতরাং সিলেবাস গুলি 50-100 বছর আগে, 150 বছর আগে, 200 বছর আগে ওই ইংরেজদের জামানায় তৈরি হয়েছে, তার সংস্করণের দরকার আছে, 10 বছর পর পর, 5 বছর পর পর স্কুল কলেজের সিলেবাস চেঞ্জ হয়, মডিফাইড হয়, আর মাদ্রাসার ওই রাখা আছে ফার্সি, তো ফার্সি এখন ফার্সি পড়াবার কোন যুক্তি আছে, আমাদের নামা পইলি ফার্সি গুলেস্তা বুস্তা পড়েন না মাদ্রাসায়, কি কামে পড়েন ফার্সি, আর ফার্সি শুনেবেন আপনি এতে ওয়াজে ওয়াজে এসে বাঙালিদেরকে ফার্সি শোনাবেন, হ্যাঁ বাঙালিদেরকে যারা আন্দোলন করলো উর্দুর বিরুদ্ধে উর্দু শুনে মুঝে কুচ মিলে ইয়া না মিলে ও ইয়ানি ও সাই মিলে জো আল্লাহ মিলে, কিছুই বুঝলেন না, কি দরকার উর্দু ফার্সি ওইসব বাদ দিয়ে আপনি বাংলা থেকে সরাসরি যদি আরবি শিখতে চেষ্টা করতো, তো আমাদের বাঙালি আলেমের আরো ভালো আলেম হইতো এবং অনেক কিছু লিখতে পারতো, অধিকাংশ আলেম বাংলার ইয়াতিন, আরবি কিছু বুঝে তো বাংলা বুঝে না, লা ইলাহা ইল্লাল্লাহ, না আরবির গভীর পণ্ডিত হলো না বাংলারই পণ্ডিত হইতে পারলো, কোন দিকের হইলো না, যার ফলে মোল্লার দৌড় মসজিদ কথাটি ওই ফিট হয়ে গেল, মসজিদে আওয়ামতি ছাড়ার কোনো কাজ করার যোগ্য থাকলো না, কিন্তু যদি ভালো আরবি শিখে আসতে পারে একটা কোম্পানিতে মদির হয়ে ট্রান্সলেটর হয়ে ম্যানেজমেন্টে এসে পাসপোর্টের দেখাশোনা আরবিতে কোনটা লিখা আছে বাংলায় অনুবাদ করবো ইংলিশে অনুবাদ করবো, এটা যদি করতে পারতো আমাদের মৌলভী সাহেবগুলো যদি একটু নতুনত্ব নিয়ে আসতো, নতুনত্ব যদি নিয়ে আসতো সিলেবাসে, তাহলে মৌলভী সাহেবগুলো বেকার, বড় বড় কোম্পানিতে এসে ট্রান্সলেটার অথবা সেক্রেটারি অফিস সেক্রেটারি তারপরে ওই ম্যানেজমেন্টে পাসপোর্টের বিভিন্ন কাজে লাগতে পারতো, ভালো কিছু মাদ্রাসা আছে আমি জানি সেসব মাদ্রাসা থেকে এসে এরকম বেশ কিছু ছেলে যারা ভালো ইংরেজিতে ভালো আর তার সাথে সাথে আরবিতে ভালো, তারা ভালো পোস্টে কাজ করছে, মসজিদে কোথায় খুঁজতে হবে অথবা ক্লিন কোম্পানিতে কোনো প্রয়োজন নেই, এইরকম যোগ্যতা তৈরি করার মতো ব্যবস্থা নেন, আর খামাখাই এমন কিছু তৈরি করলেন না, এদিকার হলে না ওইদিকার হলে, এখন এসে একটা মসজিদ ধরতে হবে আর একটা গাড়ি কেনা না মাদ্রাসার টিপ মারতে হবে, দেখেন এই অবস্থা হয়ে আছে, কেন এইরকম অবস্থা হবে, মাদ্রাসায় পড়লাম হয় এই এলমের চর্চা করব, চর্চা করে মানুষকে দাওয়াত দেব আর আল্লাহ পাকের রিজিকের কোন রাস্তা খুলবেন, আর না হলে দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলার জন্য, যাতে দুনিয়াকে উপেক্ষা করে থাকাও যাবে না, কারণ দুনিয়া করতেই হবে আপনাকে একদিন না একদিন, দুনিয়াতে নামতেই হবে দিনকে ঠিক রেখে, সুতরাং মাদ্রাসার সিলেবাস গুলি যদি একটু চেঞ্জ করা হয়, কিছু যদি টেকনিক্যাল কিছু শিখিয়ে দেওয়া হয় এবং তার সাথে সাথে পড়াটা মডার্ন অ্যারাবিক নতুন অ্যারাবিক গুলো একটু ভালো করে পড়া হয়, গ্রামারই পড়াইতে থেকে গেল আর আরবি ভাষায় বলতে পারেন না, এ মাদ্রাসা ফারেক হয়ে এসে আনাফিরু আনাফি কালাম, এটা আরবি নাকি আনাফিরু আনাফি কালাম, শুদ্ধ আরবি শিখাইতে হবে, আরবির আরবির সাথে সৌদির সাথে শুদ্ধ আরবি মাদ্রাসা পড়ে এসে বলেন, ফিরু ফি এজি ফি ই সব এজি আনা এজি আনতি এজি, আনতে এজি হবে না আনতা তাজি হবে, হ্যাঁ আর আনা এজি হবে না আনা আজি হবে, নাহানো এজি না নাহানো নাজি হবে, তো এগুলো জিনিসের কেন তামিজ এলো না, এই জন্য যে ভালো করে পড়া হয়নি, সুতরাং সিলেবাসের অবশ্যই কি আছে মানে কাটছাঁট করার প্রয়োজন আছে, কিছুর ভালোগুলি রাখতে হবে আর তার মধ্যে কিছু সংযোজন করতে হবে ভালো জিনিস, যাতে আমাদের ছেলেরা মাদ্রাসা পড়ে বেকার না থাকে, মাদ্রাসা ছেড়ে দিনও করতে পারে আর দুনিয়াও করতে পারে। তোমরা তাদের অনুসরণ করো, মানে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ নয়, তোমরা তাদের অনুসরণ করো যারা বিনিময় গ্রহণ করে না, বিনিময় গ্রহণ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না, এবং এখানে অনুসরণ করতে বলা হয়েছে ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, আমি আয়াতটা পড়িয়ে দিচ্ছি সূরা ইয়াসিন, তোমরা অনুসরণ করো ওই ব্যক্তির এই না যে তাদের বলা হয়নি, ওই ব্যক্তির মানে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মাল্লা ইয়াসআলুকুম তোমাদের কাছে কোরাইশ তোমাদের কাছে চায় না যে টাকা দাও পয়সা দাও। কোনখানে আপনাকে বলা হয়েছে ইসলামিক সেন্টারে আসছেন তো যে টাকা দাও তাহলে তোমাকে ক্লাসে বসতে দেবো, হ্যাঁ টাকা দেয় তাহলে নামাজের মশলা বলবো, হ্যাঁ গোটা দুনিয়া থেকে ঘুম হারাম করে রাতে 11টা 12টা ফজর পরে শুরু করে টেলিফোন করতে, কোনখানে বলা আছে তোমার মশলার উত্তর দেবো পয়সা দিলে, পয়সা না দিলে উত্তর দেবো না। তো ইত্তাবেউ মাল্লা ইয়াসআলুকুম আজরান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনুসরণ করতে বলা আছে। এখানে বলা হয়নি যে একদল বেরিয়ে পড়েছে আর ওই দল যেহেতু তোমাদের কাছে আর পয়সা টেশন নাই না আর খুব দেখাতে যে খুব সাদা সিধা তাদের আখলাক আমল আখলাক চরিত্র বেশ ভালো এতে কোনো সন্দেহ নাই আর ওদের অনুসরণ করে, এই কথা বলা হয়নি। তাহলে এটা তো 60 বছর আগে পয়দা হলো, তাহলে এই 1400 বছরে কাদের বলা হয়েছে আয়াত? আয়াতটা কি এখন 60 বছর আগে নাজল না 1400 বছর আগে নাজল হয়েছে? তাহলে এতদিন পর্যন্ত এত আমল করেছে না করেনি সাহাবাই কেরাম তাবেইনরা, হ্যাঁ তখন কেমন করে আমল হয়েছে আয়াতের উপর? বোঝা গেল যে আয়াতের অর্থ হচ্ছে